राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय गोपी जन बांधव गिरिवर धारी, जय गोपी जन बांधव गिरिवर धारी, जय यशोदा नंदन व्रज जन रंजन, यशोदा नंदन व्रज जन रंजन, यमुना तीरावन तारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय विष्णुपाद परमहंस परिव्राज श्री भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की, जय समवेत भक्तवृंद की, श्रीमद्भागवतम की, गौर प्रेमानंदे। ओम ज्ञानतिमिरंधस्य ज्ञानंजना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्री गुरो श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्री विशाखानुतांश्च वंशाकल्पतरुभश्च कृपासिन्धुभयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत जय मुदिरेत्। मुकम करति बासलं पंगुलं हैतगिरिं जत्कृपातमह वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतरणं श्रीचैतन्यईश्वरं नम ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका समनेत नाम। तो हमरा गतकाल के थेके भगवानेर आविर्भाव भगवान श्रीकृष्णेर आविर्भाव सम्पर्के आलोचना करछि। तो ए सम्पर्के गतकाल के আমরা শুনলাম যে কিভাবে যে ভগবান তার অবশ্যই রূপ আছে, ভগবান কখনোই নিরাকার নন, আর সে ভগবানের রূপটি কেউ তৈরি করে না, তার নিত্য রূপ রয়েছে। তো যোগমায়া সেই রূপটি জগতে প্রকাশ করে, ভগবানের এই জগতে জন্ম বা আবির্ভাব মানে ভগবানের চিন্মধামে যে অপ্রকট লীলা চলছে, নিত্য লীলা চলছে, সেই অপ্রকট লীলা যখন সাধারণ মানুষের গোচরীভূত হয় তাকে বলা হয় ভগবানের আবির্ভাব বা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। তারপর আমরা আলোচনা করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেন অবতীর্ণ হন, তার কারণ কি। তো ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণ হওয়ার কারণ বর্ণনা করতে গিয়ে আমি ভগবান কৃষ্ণ স্বয়ং তার শ্রীমুখে যা বলেছেন, পরিত্রাণে সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, তিনটে কারণ দেখানো হয়েছিল যে অসুরদেরকে নিধন করবার জন্য, ভক্তদেরকে পালন করবার জন্য, ধর্ম সংস্থাপন করবার জন্য ভগবান অবতীর্ণ হচ্ছেন। তারপরে আমরা আলোচনা করলাম এইটা যে ভগবানের অবতীর্ণের আনুষঙ্গিক কারণ, ভগবান অবতীর্ণ হওয়ার আসল কারণ ভগবান স্বয়ং বলছেন মদ্ভক্ত বিনোদার্থম করমে বিবিধ ক্রিয়া, আমি এই জগতে অবতীর্ণ হই আমার ভক্তদেরকে আনন্দ প্রদান করবার জন্য। আর কুন্তিদেবী তার প্রার্থনা বলছেন ভক্তিযোগ বিধানার্থম কথম পশ্চিমী স্ত্রী, হে ভগবান আপনি জীব সকলকে ভক্তিযোগ প্রদান করবার জন্য অবতীর্ণ হয়েছেন, আমি আপনাকে কী করে বুঝতে পারি। আর ব্রহ্মা তার স্তবে তিনি বলছেন প্রপন্ন জনতানন্দ সন্দহং প্রতিতুং প্রভু, হে প্রভু আপনি প্রপন্ন, আপনার চরণকমলে শরণাগত জীবদেরকে আনন্দ প্রদান করবার জন্য এই জগতে আবির্ভূত হচ্ছেন, আপনার ভক্তের প্রতি অনুগ্রহ করে, অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিতম ভজতে তাদৃশ ক্রীড়া যাশ্রিতা তৎপর ভবেত, আপনি সেই নিত্য লীলা থেকে এখানে অবতীর্ণ হচ্ছেন এই জন্য যে আপনি সেই লীলা বিলাস করবেন, যে লীলা দর্শন করে শ্রবণ করে জীব কলুষমুক্ত হবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে। তো এইভাবে আমরা বিভিন্ন কারণ শুনলাম। তো এখানে কুন্তিদেবী তার প্রার্থনায় ভগবানের অবতীর্ণের কয়েকটি দু চারটি কারণ বলেছেন, সেটি বলবার পরে ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণের আসল কারণ কি সেটা আমি বলব। ভগবানের বহু অবতার আছেন, তাদের অবতার কারণ বলা হচ্ছে, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণের অবতীর্ণ হওয়ার কিছু বিশেষ কারণ আছে, তাহলে সেই কারণটি কি। তো কুন্তিদেবী তার প্রার্থনা বলছেন জন্মকর্ম চ বিশ্বাত্মন অজস্য কর্তুম আত্মনঃ তির্যক নুরি শিশু যাদস্যু তৎ অত্যন্ত বিড়ম্বনম। তিনি বলছেন হে বিশ্বাত্মা, হ্যাঁ বিশ্বাত্মন, হে বিশ্বাত্মা তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও, মানে তোমার জড় জগতে তোমার কার্যকলাপ প্রাকৃত নয়, জড় জগতে তিনটি গুণের দ্বারা পরিচালিত নয়, তুমি প্রাকৃত কর্মরহিত হওয়া সত্ত্বেও তুমি কর্ম কর। ভগবান ভগবদ গীতায় বলছেন যে সবাইকে কর্ম করতে হবে, যারা যারা ত্যাগী তাদেরকে কর্ম করতে হবে, যারা মহাপুরুষ মহাজন তারাও কর্ম করছে, আমিও কর্ম করছি লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো সে কথা বলা হচ্ছে তুমি কর্ম কর, তুমি প্রাকৃত জন্মরহিত এবং সকলের পরমাত্মা হয়েও তুমি জন্মগ্রহণ করো, তোমার প্রাকৃত জন্ম নেই, তুমি তো পরমাত্মা, তুমি সর্বব্যাপক সর্বত্র বিদ্যমান, তা সত্ত্বেও তুমি জন্মগ্রহণ কর, তুমি পশু মানুষ ঋষি জলচরকুলে অবতীর্ণ কর, অবতরণ কর, স্পষ্টতই এই সমস্ত অত্যন্ত বিমোহিত, এগুলো আমাকে অত্যন্ত বিমোহিত করছে। কুন্তিদেব বলছেন এইসব দেখে আমার বিমোহিত হচ্ছে, তোমার মধ্যে এই সমস্ত গুণাবলী কি কি প্রকাশিত হয়। তো কুন্তিদেব শুধু বিমোহিত হয়েছিলেন তা নয়, সমস্ত জগৎ বিমোহিত, সমস্ত জগৎ ভগবান কৃষ্ণ রাম তাদেরকে দেখে বিমোহিত হয়। আমি আগে বর্ণনা করেছি যদি কখনো আমরা বলি পরম ব্রহ্ম ভগবান তিনি নিরাকার, কেউ তাকে দেখতে পায় না, সেটা গ্রহণযোগ্য হয়, তা গ্রহণযোগ্য হবে, মানুষ সেটা মনে করবো হ্যাঁ কিছুটা হতে থাকবে, আমরা দেখতে পারি না নিরাকার, সেটা সহজে গ্রহণ করতে পারে। বা আমরা বলি পরম ব্রহ্ম ভগবান তিনি ক্ষীরসাগরে চতুর্ভুজ রূপে বৈকুণ্ঠে রয়েছেন, তার শরীর দেখতে এরকম, তাকে কোনোদিন আমরা দেখতে পারি না, যেহেতু নিরাকার ব্রহ্মকে কোনোদিন দেখতে পারি না, বৈকুণ্ঠে নারায়ণকে কোনোদিন দেখতে পারি না, তাই তাদের সম্পর্কে যা কিছু বলা হয় আমাদের একটু শ্রদ্ধা বিশ্বাস ভক্তি থাকে। কিন্তু যখন আমাদেরকে বলা হয় কৃষ্ণ হচ্ছে ভগবান, রাম হচ্ছে ভগবান, বরাহা ভগবান, মীন অবতার ভগবান, সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কি করে ভগবান, এই ভগবানের শুকর একটা শুয়রকে ভগবান বলছে, একটা মাছকে ভগবান বলছে। হ্যাঁ, যেরকম আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেটা সব মুসলিম রাষ্ট্র, তো বহু সাউথ ইন্ডিয়ান মন্দির আছে, তো সেখানে সাউথ ইন্ডিয়ানরা গণেশকে পূজা করে, বিভিন্ন ভগবানকে, হনুমানকে পূজা করে, তো মুসলমান তো বুঝে না এই ভগবান কি, তারা বলে এলিফ্যান্ট ভগবান, ইন্দুর ভগবান বা মঙ্কি ভগবান, হনুমান দেখবে তো লোকের কি ভগবান, এরা কি রকম ভগবান। আর বিশেষ করে দেখুন রামচন্দ্রের লীলা শুনে, কৃষ্ণের লীলা শুনে, ভগবান সম্পর্কে লোকদের যে ধারণা, ভগবান মানে কিছু বিরাট হবে, সর্বশক্তিমতা থাকবে, সর্বজ্ঞ থাকবে, আর তারা দেখছে যে ভগবান যেরকম নাড়ুগোপাল সেদিন বলছিল ভগবানকে মা বলছে, মা দশটা বলছে এই তুই দুষ্টামি করবে না তাহলে তোমাকে আউল ডেকে নিয়ে আসবো, আউল আসবে, আউল মানে তাকে ব্রজবাসীরা তাকে বলে হাউ মাউ বলে, হাউ মাউ, হ্যাঁ হাউ মাউ নিয়ে আসবো, তারপর নাকি হাউ মাউ পাথর হয়ে গেল, সে দুটো এখনো আছে নন্দ মহারাজের বাড়ির পিছনে, পাথরই আছে। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভগবান সর্বজ্ঞ, এই হাউ মাউকে শুনে সে ভয় পেয়ে একদম মা দশদাকে জড়িয়ে ধরছে, না 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 আমি আর দুষ্টামি করবো না। এই লীলা, মা দশদার হাতে লাঠি দেখে সে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সেই ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভগবান রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়, হ্যাঁ, তো সে তার রাজ সিংহাসন থেকে তাড়া খেয়ে তাকে জঙ্গলে ঘুরতে হচ্ছে, আর তার স্ত্রীকে রাবণ চুরি করে নিয়ে গেছে, সাধারণ মানুষের মতন তিনি কান্না করছেন, হে আমার স্ত্রীকে নিয়ে গেল এখন আমি কি করবো, একদম এইসব লীলা দেখে তো মানুষ অবশ্যই বিমোহিত হচ্ছে যে কি ব্যাপার, হ্যাঁ এই কি করে ভগবান হতে পারে, আর অনেক তাতে কেটে পড়ছে, তো সবাই বিমোহিত হচ্ছে, সাধারণ মানুষও বিমোহিত হয়েছে, জ্ঞানীরা বিমোহিত হয়েছে, আর সেটা তো ভগবানের লক্ষণ, হ্যাঁ মুজ্জন্তি যতসুরায় ভগবানের কার্যকলাপ, বড় বড় মুনি ঋষি দেবতাগণকে বিমোহিত করবে, হ্যাঁ তো কিভাবে বিমোহিত করবে, না ভগবান সব থেকে বড়, তার শ্রেষ্ঠতা সবাই জানে, কিন্তু ভগবানের যে মাধুর্য, যে ভগবান সব থেকে বড় হয়ও ছোট হতে পারে, হ্যাঁ তিনি সর্বত্র বিদ্যমান হয়েও তিনি আবার জন্মগ্রহণ করতে পারেন, ভগবানের যে এই স্বভাব, পরমব্রহ্মের এই স্বভাবটি সাধারণ মানুষ জানে না, যে তিনি হচ্ছেন অনুর অনিয়ান মহত্তমহিয়ান, তিনি সব থেকে যে শ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ, সব থেকে যে ক্ষুদ্র তা থেকেও ক্ষুদ্র হতে পারেন, যার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যে ভগবান বিষ্ণুর মহান সহিয়জস্য কলা বিশেষ বলা আছে, যস্য এক নিঃশেষিত কাল মথাবিলম্ব জীবন্তী লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সহিয়জস্য কলা বিশেষ গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। সে পরমব্রহ্ম অত মহান, অত বড়, অত শ্রেষ্ঠ, যে তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আমরা এই যে জগৎটি দেখছি সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড, ইয়ে থেকে আরো বড় বড় ব্রহ্মাণ্ড রয়েছে, এই বড় বড় ব্রহ্মাণ্ড কোথা থেকে বেরোচ্ছে, না তার লোমকূপ থেকে বেরোচ্ছে, মানে কত মহান শরীর, আর যেরকম তিনি অত মহান সেরকম তিনি খুব সূক্ষ্ম ক্ষুদ্র, তিনি অত ক্ষুদ্র হতে পারেন, অন্ডান্তরস্থ পরমাণু চয়া অন্তরস্থ, তিনি পরমাণুর মধ্যে তিনি প্রবেশ করতে পারেন। আর ভগবানের এই স্বভাবটি যখন বুঝতে পারবে তখন মানুষের আর কোনো বিমোহিত থাকবে না, তার কোনো সন্দেহ থাকবে না। ভগবান যে কোনো জনি দিয়ে এই জগতে আবির্ভূত হতে পারেন, কেন অনন্ত জীবজনী তো ভগবান থেকেই এসেছে। তাহলে ভগবান অনন্ত জীবজনী যে কোনো একটি জনি গ্রহণ করে যে কোনো রূপে তিনি আবির্ভূত হতে পারেন। তো কুন্তী সেখানে দেখেন প্রকাশ করছেন, তুমি পশু মানুষ ঋষি জলচর কুলে অবতীর্ণ কর, স্পষ্টত এ সমস্ত অত্যন্ত বিমোহিত করে। কুন্তী আরেকটি শ্লোকে বলছেন, হে কৃষ্ণ তুমি ভগবান, তুমি পরম ব্রহ্ম, তুমি সর্বজ্ঞ হয়ও, যখন তোমার মাতা তোমাকে দড়িতে বন্ধন করে, মার হাতে লাঠি দেখে তুমি কান্না করে, তোমার হাত দিয়ে তোমার চোখের কাজল মুছতে থাকো, এটা দেখে আমি অত্যন্ত বিমোহিত হই। যে তুমি কি করে কান্না করছো, তুমি কি করে মায়ের হাতে লাঠি দেখে ভয় পেয়ে যাচ্ছ। তো এখানে কুন্তী দেবী বিমোহিত হচ্ছে, অসুরেরাও বিমোহিত হচ্ছে, কিন্তু পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্য যে অসুরেরা ভগবানের এইরকম লীলা দেখে তাকে ভগবান বলে প্রত্যাখ্যান করে, এটা কি ভগবান হবে নাকি? এগুলো সব মন গড়া জিনিস, কিন্তু ভক্তরা এই সমস্ত লীলা শুনে আনন্দ পায়, তারা আনন্দ পায়, তারা বিমোহিত হয় আর আনন্দ পায়। তো কুন্তী দেবী এই সম্পর্কে বলছেন কয়েকটি কারণ, চারটি শ্লোকে তিনি বর্ণনা করেছেন ভাগবতে। কেচিত আহ অজম জাতম, কেউ কেউ বলছে অজম জাতম, যে অজ কালকে বর্ণনা করেছিলাম, অজ অপিসন অবয়াত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতিং সং অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, তিনি অজ। তো অজম জাতম কেচিত আহ, কেউ কেউ বলেন যে অজম জাতম পুণ্য শ্লোক সকৃতয়ে, সেই অজ যার কোনদিন জন্ম হয় না, তিনি জন্মগ্রহণ করেছেন রাজাদেরকে মহিমান্বিত করবার জন্য। আর কিশোর জন অবতীর্ণ হয়েছেন না, যদহ প্রিয়স্য অন্নবায়ে মলয়স্য ইব চন্দনম, যদহ প্রিয় যদুদের যদুবংশের লোকদেরকে, প্রিয় ভক্ত যদুদের আনন্দ বিধান করবার জন্য তুমি জন্মরহিত হয়েও এই যদুবংশ জন্মগ্রহণ করেছ। কিরকম? যেরকম মলয় পর্বতে যশ বৃদ্ধি করবার জন্য সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, ঠিক তদ্রূপ তুমি এই যদুবংশ জন্মগ্রহণ করেছ। তো মহারাজ যদুবংশ জন্মগ্রহণ করে তাদের আনন্দ প্রদান করবার জন্য। তো আরেকটি কারণ বলছেন কুন্তী দেবী, তুমি এই ধরাধামে অবতীর্ণ হওয়ার কারণ কি? অপরে বসুদেবস্য দেবতাং যাচিত অভ্যাগত, অভ্যাগত মানে জন্মগ্রহণ করেছে, অপর মানে অন্যরা বলে, আর কেউ কেউ বলে যে অভ্যাগত তুমি জন্মগ্রহণ করেছ কেন, না বসুদেবস্য দেবতাং যাচিত, বসুদেবার দেবকীরা প্রার্থনা করেছে। আমরা আলোচনা করব কিভাবে বসুদেব দেবকী তাদের পূর্বজন্মে তারা কশ্যপার অদিতি ছিলেন, আর তার পূর্বজন্মে তারা সুতপার পৃষ্ণী ছিলেন, তো তারা তপস্যাকে প্রার্থনা করেছেন। তাই এখানে বলা আছে অজহত্তম অস্য ক্ষেমায় বধায় চ সুরদ্দিশম, যে দুটো কারণ এখানে কুন্তীদেবী বলছেন। অন্য কেউ কেউ বলেন যে বসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করেছিলেন, তাই তুমি তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছ। আর নিঃসন্দেহে অজহত্তম অস্য ক্ষেমায় বধায় চ সুরদ্দিশম, আরেকটি কারণ হচ্ছে নিঃসন্দেহে তুমি অপ্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য জন্মগ্রহণ করেছ। আরেকটি কারণ কি? না সুরদ্দিউষাম, সুর মানে দেবতা, দেবতাদের যারা বিরোধ করে তাদেরকে বধ বধায় তাদেরকে বধ করবার জন্য, দেববিদ্বেষী অসুরদের সংহার করবার জন্য তুমি জন্মগ্রহণ করেছ। আর আরেকটি কারণ তিনি দেখাছেন, ভার অবতরানায় অন্যে ভুব নাব ইব উদ্ধ, অন্যের আবার কি বলে, অন্যে মানে অন্যের আবার বলে কি, না যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারে ভারাক্রান্ত হয়, তা সেই জন্য এই পৃথিবী ভারাক্রান্ত হওয়ার দরুন যে খুব পীড়িত হয়, তাই তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে গিয়ে প্রার্থনা করে, তার প্রার্থনা শুনে পৃথিবীর ভার হরণ করবার জন্য তুমি আবির্ভূত হয়েছ। আরেকটি শ্লোকে তিনি বলছেন কি, ভবে অস্মিন ক্লিশ্যমানানাং অবিদ্যা কামকর্মভি শ্রবণ স্মরণ স্মরণ অহর্নানি করিষ্যন ইতি কেচন কেচন, মানে আরো কেউ কেউ বলেন কি, আবার অন্য আরো অনেক বলেন যে যে অবিদ্যা অবিদ্যা কামকর্মভি, অবিদ্যাজনিত কাম ও কর্মের বন্ধনে আবদ্ধ ক্লিশ্যমানানাং, এই জড়জাগতিক দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধ জীবেরা যাতে ভক্তি যোগের সুযোগ নিয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেই উদ্দেশ্যেই শ্রবণ স্মরণ অহর্নানি শ্রবণ স্মরণ অর্চনা আদি ভক্তি যোগের পন্থা সমূহ পুনঃ প্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিল। এইভাবে কুন্তিদেবী ভগবানের অবতীর্ণের বিভিন্ন কারণ তিনি দেখিয়েছেন। তো এখনই আজকে আমরা আলোচনা করব যে কালকে যে বলেছিলাম ভগবানের যে হৃদিস্থিত সংকল্প, ভগবান যে অবতীর্ণ হচ্ছেন এই জড় জগতে তার হৃদয়ে একটা কিছু বিশেষ কারণ রয়েছে। এমনি আমি বললাম ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন তিনি খুব করুণাময়, তো কৃষ্ণ কি শুধু করুণাময় নাকি? ভগবানের প্রতিটি অবতারের করুণা রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণের অবতীর্ণের পেছনে কি বিশেষ করুণা রয়েছে? ভগবানের প্রতিটি অবতার এই জগতে আসছেন ভক্তি যোগ বিধানার্থম, ভক্তি যোগ দেওয়ার জন্য। তো কৃষ্ণ যে এসেছেন একটি বিশেষ ভক্তি যোগ দেওয়ার জন্য এসেছেন, তো সেই বিশেষ ভক্তি যোগটি কি? তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার বিশেষ কারণ কি না, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। দুটি কারণ তিনি দেখাচ্ছেন, যে কারণ অন্য কোনো অবতারের অবতীর্ণের পিছনে থাকে না, একমাত্র কৃষ্ণের দ্বারাই হয়। যখন স্বয়ং ভগবান, যিনি ভগবান কৃষ্ণ বলছেন সম্ভবামী যুগে যুগে, আসলে কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন না, তিনি ভগবানের একদিনকে বলা হয় এক কল্পে একবার অবতীর্ণ হয়। যে স্বয়ং ভগবান সেই সুদূর গোলক বৃন্দাবন থেকে স্বয়ং আবির্ভূত হবেন, তা বিশেষ কারণ থাকা দরকার। যদি বলা হচ্ছে কিনা, একটা কারণ বলা হচ্ছে প্রেমরস নির্যাস, প্রেমরস নির্যাস আস্বাদন করবার জন্য। যে ভগবান হচ্ছেন রস, প্রেমরস মানে কি? ভগবান শ্রুতিতে বলা হচ্ছে রস বৈষহ, রস মানে ভগবান হচ্ছেন রস দিয়ে তৈরি, রস আস্বাদন করেন আর জীবকে রস আস্বাদন করান, এই যে ভগবানের স্বরূপ। আনন্দম ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে আনন্দময়, তিনি আনন্দ দিয়ে তৈরি হয়েছেন। তাই এই সমস্ত প্রেমরস নির্যাস, প্রেমরসের সার বস্তুকে আস্বাদন করবার জন্য তিনি জগতে এসেছেন। তো কি প্রেমরসের সার বস্তু আস্বাদন করবে আমি একটু পরে বুঝিয়ে বলব। আর একটি কারণ কি না, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, তিনি এসেছেন একটা বিশেষ ভক্তি, প্রতি অবতার ভগবান আসেন জীবকে ভক্তি যোগ শেখাবার জন্য, কিন্তু কৃষ্ণ এসেছেন একটি বিশেষ ভক্তি যোগ শেখাবার জন্য। সেই ভক্তি যোগটি কি না, রাগমার্গের ভক্তি। রাগমার্গের ভক্তি স্বরূপটি কিরকম না, মানুষ ভগবানকে ভক্তি করে, কেন ভক্তি করে না, ভয় পেয়ে ভক্তি করে, ও সে ভগবান তাকে ভক্তি করতে হবে, ও ভগবান তাকে ভক্তি করলে আমি সুরক্ষিত থাকব, ও ভগবান ওকে ভক্তি করলে আমি এটা পাবো সেটা পাবো, এই জন্য ভক্তি করে। তো এইরকম ভক্তি জগতে দেখাই যায়, এই রকম ভক্তির অভাব নয়, কিন্তু এটা বিশেষ ভক্তি আছে, যেখানে ভক্ত ভক্তির মাধ্যমে ভক্ত ভগবানকে জানতে পারে। বলা যায় ভক্তি হি এনম দর্শয়তি, ভক্তি দ্বারা ভগবানকে জানা যায়, দর্শন করা যায়। কিন্তু কৃষ্ণ যে রাগমার্গ ভক্তির কথা প্রচার করতে এসেছেন, এটা বিশেষ ভক্তি, যেখানে ভক্ত ভগবান প্রতি অত আকৃষ্ট, অত মমতা বুদ্ধি হয়েছে, যার ফলে সে ভগবানকে ভগবান বলে বুঝতে পারছে না, ভগবান যে অত বড় বুঝতে পারছে না, ভগবানকে নিজের সমান মনে করছে বা ভগবানকে নিজের থেকে নিকৃষ্ট মনে করছে, এটা বলে রাগানুগ ভক্তি। সেখানে কোনো শাস্ত্র প্রমাণের দরকার নেই, সেখানে তার অন্তর থেকে স্বাভাবিক প্রেম ভাব জাগে, তাকে বলে রাগানুগ ভক্তি। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। তো এই প্রকারের ভক্তি ব্রজের বাহিরে কোথায় দেখা যাবে না, একমাত্র ব্রজবাসীদের মধ্যে এরকম ভক্তি দেখা যাবে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই দুটো বিশেষ কারণে তিনি এসেছেন, যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আরেকটি কারণ হচ্ছে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। তো এই দুই প্রকারের যে ভগবান কৃষ্ণের বাসনা, ভগবানের এই দুই বাসনা পূর্ণ করবার জন্য তিনি এই ভূতল অবতীর্ণ হয়েছেন। তো কেউ এখন জিজ্ঞাসা করবে আরে ভগবানের আবার বাসনা থাকে কি করে? তিনি তো আপ্ত কাম, তার সমস্ত কামনা চরিতার্থ হয়েছে, তিনি তো আত্মারাম, তার মধ্যে আবার বাসনা আসবে নাকি? কিন্তু এই যে বাসনা আছে তার স্বরূপভূত বাসনা, এই যে আমি প্রেমরস নির্যাস আস্বাদন করব আর রাগ মার্গ ভক্তি প্রচার করব, এর পিছনে কি কারণ রয়েছে? কেন সেই পরমব্রহ্ম স্বয়ং ভগবানের হৃদয়স্থিত বাসনা, এটা বলা তার হৃদয়ের যে কারণ রয়েছে এই ব্রহ্মাণ্ডে আসবার জন্য, তার হৃদয়স্থিত কার্য বা কারণটি কি? কেন উনি মনে করছেন যে আমি প্রেমরস নির্যাস আস্বাদন করব? যেহেতু তিনি স্বরূপে রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু ইচ্ছার উদ্গম, তার অন্তরে এই বাসনা এই ইচ্ছা কেন উদ্ভব হয়েছে, কেন জেগেছে? তার স্বরূপটি হচ্ছে তিনি রসিক শেখর। রসিক শেখর তাৎপর্য আমি বর্ণনা করে বলেছি, শ্রুতিতে বলা আছে রস বহিষ আনন্দং ব্রহ্ম, রসকে আস্বাদন করা, জীবকে রস আস্বাদন করানো হচ্ছে তার স্বরূপ স্থিতি গুণ সেটি। তাই তার স্বরূপে তিনি চাইছেন কি না প্রেমরস নির্যাস আস্বাদন করবে রসিক শেখর কৃষ্ণ, এটা হচ্ছে তার কারণ। আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, কেন তিনি রাগমার্গ ভক্তি প্রচার করতে এসেছেন? না পরম করুণ, তার দ্বিতীয় গুণটি হল পরম করুণ। প্রতিটি ভগবানের যে অনন্ত ভগবত স্বরূপ রয়েছে, প্রতিটি ভগবত স্বরূপ হচ্ছে করুণাময় কৃপাময়, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরম করুণাময়। প্রতিটি ভগবত স্বরূপ এসে ভক্তিযোগ প্রদান করেন, কিন্তু ইনি এসে কি করেন না রাগমার্গ ভক্তি প্রচার করেন। হ্যাঁ, রাগমার্গ ভক্তি প্রচার করেন, সেই জন্য এখানে বলা আছে কি না রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। এই দুটো কারণ, ভগবানের ইচ্ছার উদ্গম হওয়ার পিছনে এই দুটো কারণ রয়েছে। তো এটাকে সুন্দরভাবে বর্ণনা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন যে ভগবানের কৃষ্ণের এই ধরাধামে অবতীর্ণ হওয়ার পূর্বে তো অপ্রকট লীলা গোলক বৃন্দাবনে, হ্যাঁ ইহলোকে অবতীর্ণের পূর্বে তো অপ্রকট গোলক ধামে ভগবান একদিন চিন্তা করছেন বসে বসে, মানে বহু সময় অতিবাহিত হয়ে গেছে, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেছে, মানে ব্রহ্মার একদিন অতিবাহিত হয়ে গেছে। তো ভগবান কি চিন্তা করছেন, তার মনের মধ্যে করুণা ভাবটি কোথা থেকে আসছে? তিনি চিন্তা করছেন যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এই জগৎবাসীদের যে আমার প্রতি ভক্তি রয়েছে, আমার প্রতি ধারণা রয়েছে, এই ভক্তি ভাবনা এই ধারণাটি কি রকম না ঐশ্বর্য জ্ঞান সমন্বিত, ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত, তারা আমাকে ঐশ্বর্য জ্ঞানে দেখে, আমার বৈভব আমার বিভূতি এইভাবে আমাকে দেখে। কিন্তু যখন কোন ভক্ত আমার ঐশ্বর্য ভাবকে দেখে, আমার প্রতি আকৃষ্ট হয়, আমার প্রতি তার প্রেম নিবেদন করে, তাতে আমার প্রীতি লাভ হয় না, আনন্দ হয় না। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীতি, ঐশ্বর্য শিথিল প্রেম, যখন ভগবানের মধ্যে জীব ঐশ্বর্য দেখে তার প্রেমটা শিথিল হয়ে যায়, প্রেমটা নরম হয়ে যায়, সেজন্য ভগবান বলছেন আমাকে তো আনন্দ লাগে না। তখন জীব মনে করে আমি খুব ছোট, ভগবান অনেক বড়, কাছে যেতে চায় না, মন ভরে প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারে না। তো ভগবান বলছেন এই প্রকার প্রেমে নাহি মোর প্রীতি, আমাকে ভালো লাগে না। এই বৈধ ভক্তির মাধ্যমে ভগবানের ঐশ্বর্য ময় যে ভক্তি সেটা আমার ভালো লাগে না। তারা কি করে না আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বস আমি না হই অধীন। যখন এই জীব নিজেকে হীন মনে করে, ছোট মনে করে, আর আমাকে মানে কৃষ্ণ বলছে যে আমাকে বড় ঈশ্বর বলে মনে করে, তার এই প্রকারের প্রেমে আমি বশীভূত হই না, তার প্রেমে বস আমি না হই অধীন, তার প্রেমের অধীন আমি হতে পারি না। তো কখন কার প্রেমে আমি অধীন হই? মানে ভগবানের আনন্দ কি, ভগবানের অধীনে সবাই, ভগবান সবাইকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু ভগবানের আসল আনন্দের উৎস সবাইকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নয়, তার আনন্দের উৎস তার ভক্তের দ্বারা সে যখন নিয়ন্ত্রিত হয়, তার ভক্তে ভগবান সবাইকে বশীভূত করে রেখেছেন, সবাইকে পরিচালনা করছেন, কিন্তু তাতে ভগবানের আনন্দ নেই। ভগবানের আনন্দ হচ্ছে কি, কিসেতে সে যখন বশীভূত হয়, সে কার দ্বারা বশীভূত হয় না তার ভক্তের প্রেমেতে বশীভূত হয়। তাতে তার আনন্দ। তো ভগবান বলছেন এই প্রকার ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মোর প্রীতি, প্রেম যখন ঈশ্বর্যের প্রভাবে শিথিল হয়ে যায় তাতে আমি আনন্দ পাই না। যখন আমার ভক্ত মনে করে আমি ঈশ্বর, সে আমাদেরকে ছোট হীন, হ্যাঁ, তাতে তার আমি তার প্রেমের আমি অধীন হই না। তাহলে কার প্রেমের আমি অধীন হই? না, আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে তারে শেষে ভাবে ভজি এমর স্বভাবে। কৃষ্ণ ভগবত গীতায় বলছেন না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামিহম, আমাকে যে যেভাবে প্রপত্তি করবে আমি তাকে সেইরূপ অনুরূপ প্রতিদান দিব। তো সেইভাবে তিনি বলছেন এখানে যে ভক্ত আমাকে বড় মনে করে নিজেকে ছোট মনে করে সে আমি তার বশীভূত হয়নি। না, আমি কার বশীভূত হই? না, মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, যার আমার প্রতি অত অনাবিল প্রেম তার হৃদয়ে জেগেছে যে আমার ভগবত্তার ঐশ্বর্য তার হৃদয়ে জাগে না, তার স্বাভাবিক প্রেমবশত সে মনে করে ও এ আমার পুত্র, এ আমার ছেলে, এ আমার বন্ধু, এ আমার স্বামী, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। এইভাবে যখন জীব আমার প্রতি শুদ্ধ ভক্তি প্রদর্শন করে আর এইরকম যখন তার ভক্তি আসবে, প্রেম আসবে, সে কি করবে? না, আপনাকে বড় মানে আমারে সমহীন, ঐশ্বর্য ভাবে তো আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, কিন্তু এই প্রেমময় ভক্তি রাগানুক মার্গের ভক্তিদের ভাবটি কিরকম থাকবে? না, আপনাকে বড় মানে আমারে সমহীন। ভক্ত তখন নিজেকে বড় বলে মনে করবে, হ্যাঁ, আর আমাকে তার সমান বলে মনে করবে বা তাতে ছোট বলে মনে করবে, তাতে ভগবানের আনন্দ। দেখুন, ভগবান আর আমাদের তো কত পার্থক্য। আমরা সবসময় আনন্দ কোথায় পাই? আমি নিয়ন্ত্রণ করব, আমি বড় হয়ে থাকবো, হ্যাঁ, আমার অধীনে সবাই থাকবে, এটা হচ্ছে আমাদের আনন্দ, তাই না? ভগবানের আনন্দ কি? না, আমি নিয়ন্ত্রিত হব, আমি অধীনে থাকব, আমি আমার ভক্তদের মনে করে আমি তার থেকে ছোট, তাতে আমার আনন্দ। এই অদ্ভুত চমৎকারিতা, চিন্ম জগতের অদ্ভুত গুণ। ভক্ত আপনাকে বড় মানে আমাকে সমান বা হীন মনে করবে, সেইভাবে হই আমি তাহার অধীন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামিহম, তার যেইরকম ভাব যদি আমাকে সমান মনে করবে তাহলে আমি তার সঙ্গে সমাসকন্ধই ব্যবহার করব। তখন আমাকে বড় মনে করবে তখন আমি বড় হয়ে থাকবো, সে ছোট হয়ে থাকবে, আর আমাকে হীন বলে মনে করবে আমি তার হীন হয়ে থাকবো, সে আমার বড় হয়ে থাকবে। সেইভাবে হই আমি তাহার অধীন, মাতা মরে পুত্র হবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। মা আমাকে পুত্র মনে করে, আমাকে দড়ি দিয়ে বাঁধতে চেষ্টা করে, আমাকে অতি হীন এবং আশ্রয়হীন বলে মনে করে, মা মনে করে ও আমাকে যেন খেতে না দিলে আমি বাঁচতে থাকবো না, আমি যেন দুর্বল হয়ে গেছি, আমি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খাবার যোগাচ্ছি, মানে কতটা অজ্ঞান হলে কতটা জ্ঞান শূন্য। বলা হয় যেন ভক্ত সমত সন্ধ্যায় যে জ্ঞান কর্মাদি অনাবৃতম, জ্ঞানশূন্য ভক্তি সাধ্য সার, রায় রামানন্দ বলছেন জ্ঞানশূন্য ভক্তি সর্বসাধ্য সার, মানে কতটা জ্ঞানশূন্য হয়ে গেছে সে, যে কৃষ্ণ যে ভগবান এ জ্ঞান তার মধ্যে নেই, তার চিন্তা বেড়ে গেছে একে যে না খাও এই কি করে বাঁচবে, এ দুর্বল হয়ে যাবে, এ মারা যাবে, আর সেই চিন্তাতে ভগবানের আনন্দ। মাতা মরে পুত্র হবে করে না বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, আমাকে হীন বলে মনে করে, আর বন্ধু কি করে? আমাকে সমস্কন্দ মনে করে, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ। বৃন্দাবনে যখন রাখাল বালকদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার বাল্যলীলা করছেন, খেলা হচ্ছে, তো খেলার সময় যে কোনো বালক হেরে যাচ্ছে, যে হেরে যাবে তার কাঁধে আরেকজন উঠবে, তাকে বুয়ে বুয়ে নিয়ে যেতে হবে। তো খেলা করতে করতে কোন কৃষ্ণ হেরে যায়, কৃষ্ণ হেরে যায়, গোপাল বালকের বলে কৃষ্ণ তুমি আর বসো, তোমার ঘাড়ে আমরা উঠবো, তুমি কোন রাজার ছেলে কি, এরকম কোন বড় লোকের ছেলে তুমি, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমি কি বড় লোক হয়ে গেছো নাকি, তুমি তো আমার সমস্কন্দ, তুমি এবার বসো, তোমার ঘাড়ে আমি বসবো, তুমি আমাকে বুয়ে বুয়ে নিয়ে যাবে। তো সেই কৃষ্ণের এতে আনন্দ, এতে আনন্দ হচ্ছে, মা যখন তাকে দড়ি দিয়ে বাঁধবে, বন্ধু যখন তার স্কন্দে আরোহণ করবে, আর প্রিয়া তার প্রেয়সী সকল কি করবে? না, প্রিয়া যদি মান করে ভর্ৎসনা, প্রিয়া যখন মান অভিমান করে, রাধারানী গোপীরা অভিমান করে, তাকে ভর্ৎসনা করবে। যখন রাধারানী কুঞ্জ পরিত্যাগ করে, হ্যাঁ গোলক বৃন্দাবনে কৃষ্ণ চলে গেছেন বিরজার কুঞ্জে, তাহলে ফিরে এসে আমি বলবো এর পরে, হ্যাঁ গোলকে কৃষ্ণের অবতীর্ণের কারণ তৈরি হচ্ছে, কৃষ্ণ এসে গেছে, তখন সমস্ত গোপীরা যাহা তা তাকে গালাগালি দিচ্ছে, তাকে ভর্ৎসনা করছে, হ্যাঁ তুমি যেখানে ছিল সেখানে চলে যা, কটুক্তি বলছে। তখন কৃষ্ণ কি বলছে, আমার প্রিয়ারা যখন এরকম ভর্ৎসনা করে আমাকে খুব আনন্দ লাগে। কিরকম আনন্দ লাগে না, বেদস্তুতি হইতে হরে সেই মর মন, বড় বড় ব্রাহ্মণরা বেদজ্ঞ মুনি ঋষিরা ব্রহ্মা আদি হ্যাঁ দেবতারা আমাকে যে বেদ স্তুতি পাঠ করে আমাকে আনন্দ দিতে চেষ্টা করছে, আর আমার মনকে হরণ করতে চেষ্টা করছে, সেই বেদ স্তুতি থেকে আমার প্রিয়ারা যখন আমাকে ভর্ৎসনা করে, আমার গালাগালি দিয়ে, হ্যাঁ সেটা তা থেকে আরো বেশি আমার মনকে হরণ করে। প্রিয়া যদি মান করি করে ভর্ৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মর মন। এবার বুঝতে পেরেছ ভগবানের যে প্রেম এটা কত শুদ্ধ, হ্যাঁ পবিত্র। তো সেই প্রকার এই শুদ্ধ ভক্ত লয়া করিমু অবতার, করিব বিবিধ লীলা অদ্ভুত বিহার। ভগবান বলছেন এই শুদ্ধ ভক্তদেরকে নিয়ে আমি অবতীর্ণ হব, আর আমি অদ্ভুত বিহার করবো। অদ্ভুত মানে কি, অদ্ভুত মানে কখন একটা লোক মনে করে এটা বড় অদ্ভুত, মানে যখন একটা কোনো জিনিস দেখে এটাকে আগে কোনোদিনই দেখে না তাকে বলে অদ্ভুত, যদি সবসময় দেখে তাকে অদ্ভুত বলবে নাকি। তো ভগবান বলছেন আমি এইরকম লীলা করবো এটা অদ্ভুত, আর কিরকম অদ্ভুত, বৈকুণ্ঠাদি নাহি যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার, এটা অত অদ্ভুত যে আমিও চমৎকৃত হয়ে যাব। জগৎবাসী যে চমৎকৃত হবে তা নাই, আমার ভক্তরা যে চমৎকৃত হবে তা নাই, আমিও চমৎকার হয়ে যাব যাতে মোর চমৎকার। আর এইরকম লীলা বিলাস করব, বৈকুণ্ঠাদি নাহি যে লীলার প্রচার, বৈকুণ্ঠ অযোধ্যা গোলকেও সে লীলা নেই, এত অদ্ভুত লীলা আমি করবো। বৈকুণ্ঠ আদি মানে কি, বৈকুণ্ঠ থেকে শুরু করে গোলক বৃন্দাবন লীলা নাই, সে লীলা করিব যাতে মোর চমৎকার, আমিও চমৎকৃত হয়ে যাব। আর এই লীলাটি কিরকম সংগঠিত হবে, এটি সম্পূর্ণ যোগমায়া সংগঠন করবে। আমি সর্বজ্ঞ হয়েও আমি কিছুই বুঝতে পারবো না, যোগময় আমাদেরকে এইরকম একটা পরিবেশের সম্মুখীন করাবে, সেখানে কি হবে না, মো বিষয়ে গোপীগণের উপপত্তি ভাব, এইটা হচ্ছে ভগবানের লীলার চমৎকারিতা। যে ভগবান পরকীয়া রস, ভগবান গোলক বৃন্দাবনে স্বকীয় রস আস্বাদন করছেন, সবাই জানে এই আমার স্বামী, এই আমার প্রভু, নির্বিঘ্নে নির্বিবাদে তার সেবায় নিযুক্ত হয়েছে, তাকে স্বকীয় রস বলে। আর পরকীয়া রস এখানে আস্বাদন করবে মানে কি, যোগমায়া কি করেছে, রাধারানী ভগবান কৃষ্ণ নিত্য সহচরী, নিত্য প্রেয়সী হওয়া সত্ত্বেও যোগমায়া কি করেছে না, এখানে রাধারানীকে আবির্ভূত করিয়েছে, কৃষ্ণকে আবির্ভূত করিয়েছে, করিয়ে রাধারানীকে অভিমন্যুর সঙ্গে বিবাহ করিয়ে দিয়েছে, যাতে সমাজের একটা প্রতিবন্ধক আসবে, বিঘ্ন আসবে, আর সেই বিঘ্নকে অতিক্রম করে রাধারানী যে ভগবান কৃষ্ণের কাছে যাবে, এতে প্রেমের আরো গাঢ়তা প্রকাশিত হবে। তো সেইটাকে আস্বাদন করবার জন্য তিনি বলছেন কি না, মো বিষয়ে গোপীগণের উপপত্তি ভাব, আমার সম্পর্কে গোপীগণের উপপত্তি ভাব জন্মাবে যোগমায়া, গোপীগণদেরকে অন্যদেরকে সঙ্গে বিয়ে করে দেবে। তো সবাই সামাজিক প্রথা অনুসারে অন্যকে বিয়ে করেছে আর আমার কাছে এসেছে, এটা উপপত্তি বলা হচ্ছে। মো বিষয়ে গোপীগণের উপপত্তি ভাবে যোগমায়া করিবে কহ আপনা প্রভাবে, আমিও না জানি তাহা না জানি গোপীগণ, আমিও জানি না আর গোপীগণও বুঝতে পারে না যে তারা আমার নিত্য সহচরী। দুহার রূপগুণে দুহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগ দুহে করে মিলন, কভু মিলে কভু না মিলে হে দৈবের ঘটন। ধর্ম ছাড়ি সমস্ত ধর্মের যে বন্ধন, হ্যাঁ নীতি নিয়ম সব কিছুকে পরিত্যাগ করে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, সব কিছু ধর্ম ছাড়ি রাগে দুহে করে মিলন, রাগ বা অনুরাগ বা প্রীতি বা প্রেম, এই প্রেমেই সব কিছুকে পরিত্যাগ করে আমার দুজনকে মিলন করাবে। আমি তো ভক্তের সঙ্গে মিলিত হই, কিন্তু ভক্ত আমার সঙ্গে মিলিত হয় শাস্ত্রের নির্দেশ অনুসারে, শাস্ত্রের নীতি অনুসারে, শাস্ত্রের নিয়ম অনুসারে, কিন্তু এখানে যে প্রেমের চমৎকারিতা, সে প্রেমের চমৎকার প্রেমরস নির্যাস যেটা কি, না সেখানে শাস্ত্রের নীতি নিয়ম বিধিবিধান কিছু নেই, তারা শুধু আমাকেই জানে, শুধু আমাকেই ভালোবাসে, তাই সব কিছু ধর্মকে পরিত্যাগ করে রাগ মার্গের মাধ্যমে আমাদের সঙ্গে মিলন হয়। কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, কভু সম্ভব কভু বিপ্রলম্ব। ভগবানের সেবায় আনন্দ, ভগবানের সেবা থেকে পরকীয়া সেবায় বেশি আনন্দ। পরকীয়া সেবায় আবার সম্ভব আছে বিপ্রলম্ব আছে, ভগবানকে পেয়ে তার সেবা করে ভক্ত আনন্দ পাচ্ছে, কিন্তু ভগবান যখন দূরে চলে যায় তাকে বলে বিপ্রলম্ব, বিরহে নাকি আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। প্রভুপাদ বলছেন যেরকম স্ত্রী, স্ত্রী তার স্বামীকে সেবা করছে, স্বামী ঘরে রয়েছে, স্বামীর প্রতি আসক্ত, স্বামীকে পাশে পেয়ে খুব আনন্দ পাচ্ছে, এটাকে বলে সম্ভোগ। আর স্বামী দূর দেশে চলে যায় তখন স্ত্রীর মন স্বামীর প্রতি আরো গভীরভাবে আসক্ত হয়, আরো চিন্তামগ্ন হয়। সেজন্য আধ্যাত্মিক জীবনে প্রেমর জীবনে এই বিপ্রলম্ব ভাবটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্তর। সেই জন্য এখানে বলা আছে কি প্রেমরস নির্যাস, কভু মিলে কভু নাই মিলে দৈবের ঘটন, এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। আমি এই প্রকার উন্নত উজ্জ্বল রসকে আস্বাদন করব, আর এর মাধ্যমে আমি ভক্তদেরকে প্রসাদ মানে আশীর্বাদ করব। ব্রজরে নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। এইভাবে ভক্তগণ কি করবে না, ব্রজবাসীদের সঙ্গে আমার যে অনাবিল নির্মল রাগময়ী সম্পর্ক, তাদের যে আমার প্রতি অনুরাগ, এই কথা শ্রবণ করবে। আর শ্রবণ করতে 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 রাগ মার্গে ভজে যেন ছাড়ি সব ধর্ম আর কর্ম, তখন আমার ভক্ত সমস্ত শাস্ত্রীয় বিধান বিধি বিধান নিষেধ সব কিছুকে পরিত্যাগ করে অতিক্রম করে রাগ মার্গ একমাত্র আমার প্রতি তার প্রেম তার সেই ভাবের বিকাশ করে আমার সে ভজনে সে নিযুক্ত হবে। তো এইটি হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, এরকম প্রেমরস আস্বাদন করতে ভগবান এসেছিলেন। তো এইটা আমি বললাম ভগবানের অবতীর্ণের এই জগতে কারণ। তো এখন আমি বর্ণনা করব যে ভগবান যখন অবতীর্ণ হন তার চিন্ময় লোকে তিনি একটি কারণ তৈরি করেন বা নিমিত্ত, যেরকম আমরা শুনেছি নরসিংহ রূপে ভগবান এসেছেন। তো আসার পূর্বে বৈকুণ্ঠে একটি লীলা হয়েছে, এই চতুষ্কুমাররা এসেছে, জয় বিজয়কে অভিশাপ দিয়েছে, যার ফলে যাকে নিমিত্ত করে ভগবান নরসিংহ রূপে এখানে অবতীর্ণ হয়েছেন, বা লক্ষ্মী দেবী ভগবানের পাদ সম্ভান করছেন, পাদ সম্ভান করতে করতে লক্ষ্মী দেবীর একটি বাসনা, হে প্রভু আপনার শরীর তো অত নরম কোমল, তা আপনি দুর্ধশ অসুরদের সঙ্গে কি করে যুদ্ধ করেন আমি জানতে চাই। তো ভগবান ভগবানের প্রতিটি লীলার পিছনে এক হাজার কারণ থাকে, একটা লীলা করবে তার হাজার হাজার ভক্তের বাসনাকে চরিতার্থ হবে। তো যেরকম রামচন্দ্রের আবির্ভাব সম্পর্কে আমি বলেছিলাম যে কিভাবে নারদ মুনি ব্রহ্মচারী হয়ে এসেছিলেন, তার এই গর্ব এসেছে বলে শিব একটা ব্যবস্থা করে মায়া রচনা করেছেন, নারদ মুনিটা স্বয়ম্বরে গিয়ে বলছে আমি বিবাহ করবো, বিষ্ণুর কাছে এসছে এটা আমাকে সুন্দর করে দাও, আমি কি স্বয়ম্বরে বিবাহ করে আসবো। তো বিষ্ণু ভাবছেন আরে আমার ভক্তের মধ্যে এ দুর্বুদ্ধি আসলে কোথায় থাকে, তো শরীরকে খুব সুন্দর করে দিয়েছে আর নারদ মুনির মুখটাকে বান্দর মতন করে রেখে দিয়েছে, বান্দর হয়ে গেছে। যখন গিয়েছে গলায় মালা পড়াতে স্বয়ম্বর সভায়, রাজকন্যা নারদকে গলায় মালা দেয় না, রাজন রেগে টেগে এসেছেন বিষ্ণুর কাছে আর বিষ্ণু খুব গালাগালি দিচ্ছেন, আরে তুমি এখানে লক্ষ্মীকে নিয়ে খুব আনন্দ করছো আর আমি বিবাহ করতে চাইলাম আমার মুখটাকে এরকম তো বান্দর মতন করে দিয়েছ, তা আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও এরকম তোমার স্ত্রীর বিরহে তুমিও জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, আর তোমার এই বান্দর যে আমাকে বান্দর করে দিয়েছ এই বান্দরের সাহায্যতে তোমার স্ত্রীকে ফিরে পাবে। তাহলে এইরকম ভগবান খুব কৌতুক লীলা তার বৈকুণ্ঠ ধামে করেন, এসব ভগবানের ইচ্ছাতে সংগঠিত হয়। এসব গালাগালি দেওয়ার পরে তখন নারদ হুশ এসেছে, তখন ক্ষমা প্রার্থনা যে প্রভু আমি তো বড় ভুল করেছি, তখন ভগবান বলছে না না এটা আমার বাসনা, আমার লীলা করবার জন্য সময় এসে গেছে, তোমাকে দিয়ে এগুলো আমি বলা করিয়েছি। ভগবান তো সব কিছুর পিছনে ভগবান, তিনি আশ্রিত সব কিছু তার দ্বারাই হয়। তো ঠিক সেই রকম গোলেকও ভগবান একটি লীলা সংগঠন করেছেন, যাকে নিমিত্ত করে ভগবান এই জগতে অবতীর্ণ হবেন। তো ব্রহ্মবৈবর্ত পুরাণে সে সম্পর্কে বর্ণনা করা আছে, একদিন ভগবান সেই শতসিংহ পর্বতের উপরে রাসমণ্ডলে উপস্থিত আছেন, আর সমস্ত রাধারানী তার গোপীদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত রয়েছেন। আর এক সময়ে কৃষ্ণের সেবা করতে করতে রাধারানী অত আনন্দ প্রেমানন্দ লাভ করেছেন, একটু মূর্ছা হয়ে গেছেন। তো চেতনা শূন্য যখন পড়িয়াছেন, এই সুযোগে ভগবান কৃষ্ণ রাধারানীর কুঞ্জ পরিত্যাগ করে তিনি বিরজার কুঞ্জে গিয়েছেন। তো গোলক বৃন্দাবন তো কোটি কোটি গোপী সব শ্রীমতী রাধারানীর প্রকাশ, রাধারানীর লোমকূপ থেকে সব প্রকাশিত হয়েছেন। এই রাধাকৃষ্ণ সম্পর্ক যে হবে তার মধ্যে এরকম পরিবেশ তৈরি করবে, তাদের প্রতি আরো প্রীতিময় সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবার জন্য এই সমস্ত গোপীরা বিভিন্নভাবে লীলাবিলাস করছে। আমি সেদিন বলেছিলাম ঝুলন যাত্রার সময় তাতে রাধারানীর স্বপক্ষা গোপী আছেন, বিপক্ষা গোপী রয়েছেন, তটস্থা গোপী রয়েছেন, বিভিন্ন প্রকারের সুহৃৎকামী গোপী রয়েছেন, বিভিন্ন প্রকারের গোপী রয়েছেন। আর সমস্ত গোপীদের কাজটা কি, একমাত্র কাজ হচ্ছে কৃষ্ণ আর রাধারানীর মধ্যে এই প্রেমময় সম্পর্ককে আরো কি করে আনন্দময় করে গড়ে তুলবে। বিপক্ষা গোপীদেরও কাজটা সেইটাই। তাই বিরজার কুঞ্জে ভগবান কৃষ্ণ গিয়েছেন, আর তখন বিরজা কৃষ্ণকে খুব আনন্দিত, কৃষ্ণকে পূজা করেছেন, তার চরণ ধৌত করেছেন, কৃষ্ণের সেবায় ব্যস্ত রয়েছেন। তো যখন রাধারানী তার চেতনা প্রাপ্ত হয়েছে, কাছে কৃষ্ণ নেই, তো কৃষ্ণ কোথায় গিয়েছেন, তো সঙ্গে সঙ্গে কৃষ্ণের বিরহে, মানে রাধারানীর পক্ষে কৃষ্ণের বিরহ এক মুহূর্ত। চৈতন্য বাবু বলছেন যুগায়ত নিমিষ না চক্ষুষ প্রাবৃষায়িতম, এক মুহূর্ত, এক ত্রুটি, এক যুগের মতন মনে হয়। তাহলে রাধারানী জনে তাহলে বিরহ কিরকম তার মনে হচ্ছে। তো কৃষ্ণকে না দেখছে খুব ব্যাকুলিত হয়ে গেছেন। তখন সমস্ত গোপী দেখছে আমার প্রভু কোথায়, তো গোপীরা বলছেন তোমার প্রভু বিরজার কুঞ্জে গিয়েছেন। তো বিরজার কুঞ্জে গেছে, ব্যাপার হচ্ছে গোলক বৃন্দাবন এই ক্রোধ রয়েছে, কিন্তু সেই ক্রোধটা কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। তো তিনি খুব ক্রোধান্বিত হয়ে গেছেন যে কেন কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন, গোলক বৃন্দাবন কি রাধারানীর পারমিশন ছাড়া কেউ কৃষ্ণের সেবা করতে পারে না, তো কেন বিরজার কুঞ্জে গিয়েছেন। তো খুব ক্রোধে একদম রেগে গেছে, তার ঠোঁট কামতে শুরু করেছে। তো বলছে ঠিক আছে আমি যাব, আমি গিয়ে দেখব সেই প্রভু বিরজার কুঞ্জে গিয়ে বিরজা আমার প্রভুর কিরকম সেবা করছে। তো বলছে, বলে একটা হাতে লাঠি নিয়েছেন রাধারানী, লাঠি নিয়ে একটা তার রথ আছে, আর সে রথের বর্ণনা কি ব্রহ্মবিবর্ত পুরাণে দেওয়া হয়েছে, মানে কবির সামর্থ্য থাকবে না, বুদ্ধির বাহিরের বর্ণনা। সে রথের যে সাইজ, কত বড় সাইজ রয়েছে, 3000 ঘন্টি ঝুলছে, শত বিরাট বড়, তার রথের ভিতরে বড় বড় উদ্যান রয়েছে, ফুয়ারা রয়েছে, বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে। আর রাধারানী মাত্র 6300 crores, 63 শতকোটি গোপী তার রয়েছে সাহায্য করবার জন্য, 63 শতকোটি, 63 শতকোটি গোপী রয়েছেন, আর সব গোপীকে ওই রথে উঠিয়েছে, তাহলে সে রথটা কত বড় হবে। আর সে রথের ভিতরে এইসব রয়েছে, উদ্যান রয়েছে, জঙ্গল রয়েছে, ফুয়ারা রয়েছে, আর কত সুন্দর সে সাজানোর বর্ণনা, সময়ের অভাবে বর্ণনা করতে সময় পাব না। তো সে রথে উঠে তো গিয়েছেন, তো গিয়েছে সে দেখেন বিরজার কুঞ্জ, আর সেখানটা যে কেউ নেই, আর সেখানে বাহিরে এই শ্রীদাম ঘোরাফেরা করছে। তো রাধারানী রথ থেকে নেমে বলছে শ্রীদাম তোমার সখা কোথায় গেল। তো শ্রীদাম বলছে কই আমি তো জানি না, আসলে কৃষ্ণ বিরজার কুঞ্জে প্রবেশ করে শ্রীদামকে দরোয়ান করে রেখে দিয়েছেন, কেউ আসলে ঢুকতে দেবে না। তো শ্রীদাম যেন কিছু জানে না, কই আমি তো জানি না। রাধারানী, ও তুমি জানো না, তোমার সখা নেই, তুমি এখানে কি করছো, তাহলে তুমি এখানে আসো মানে তোমার সখা অবশ্যই আছে। বলছে না না না, এখানে কৃষ্ণ, আমি জানি না কৃষ্ণ কোথায়। তখন রাধারানী বলছে ঠিক আছে তাহলে আমি এই কুঞ্জে গিয়ে দেখব। তখন সিদ্ধাম বলছে তো মহাসমস্যা হয়ে গেল, এখন তো যদি রাধারানী প্রবেশ করে বিরাট সমস্যা হবে, দুই হাত দিয়ে বন্ধ, না 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 তুমি যেতে পারবো না, রাধারানী ঢুকতে দেবে না। রাধারানী যে সখীরা ছিল তারা দেখে রেগে গেছে, আরে এ বেটা আমাদের রাধারানীকে ঢুকতে দেবে না। তখন রাধারানী সখীরা কি করলো, সিদ্ধাম তো একা, এরা তো মাত্র 63 শতকোটি সখী রয়েছে, তাকে তুলে সাইড করে বসালে, তুমি চুপ করে এখানে বসো, রাধারানীকে যেতে যেতে হবে। মানে গোলক বৃন্দাবনে যে গোপ সখারা তারা খুব সুস্থ, কৃষ্ণ যে অন্দর মহলে থাকবে 8টা গেট আছে, সব গেটে খুব পলওয়ান গোপেরা সব গার্ড দিয়ে থাকে, সেখানে যে কেউ ঢুকতে পারবে না। ভিতরে অবস্থা সখীরা গার্ড দেবে, বাহিরে সব গোপবালকেরা গার্ড দিয়ে থাকবে, তাকে এরকম সরিয়ে দিয়েছে। এখন এই ঘটনা দেখুন, এখানে চলছে গেটের কাছে, ভিতরে বিরজা যখন কৃষ্ণের সেবা করছে, তারা দুজন শুনতে পারছে যে গেটের কাছে কিছু একটা গন্ডগোল চলছে সেখানে। তো কৃষ্ণ বুঝতে পারছে আরে রাধারানী এসে গেছেন। তো রাধারানী এসে গেছে জেনে সঙ্গে সঙ্গে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন। আর কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, বিরজা কি করবে? বিরজা ভয়েতে, যে রাধারানী এসেছে ভয়েতে একদম জল হয়ে গেছে, জল হয়ে সুন্দর নদীতে পরিণত হয়েছে। হ্যাঁ, আর সেই নদীটা সম্পূর্ণ গোলক বৃন্দাবনকে চারপাশে আবৃত করে রেখেছে। তাকে বলে বিরজা নদী। এই গোলকে প্রবেশ করতে হলে বিরজা নদীকে ভেদ করে সে গোলকে প্রবেশ করতে হয়। হ্যাঁ, সে বিরজা নদী হয়ে গেছে। তো রাধারানী গিয়েছে ভিতরে, দেখছে কিছুই নেই সেখানে। তো কিছু যখন নেই, তখন রাধারানী ফিরে এসেছে। কেউ একটা বলছিল আমাকে, একজন কোনো মহারাজ বলছিলেন, তো রাধারানী খুব ভালো অ্যাস্ট্রোলজি জানেন, জ্যোতির্বিজ্ঞান খুব এক্সপার্ট। রাধারানী কি বানাতে, ভগবানের মূল শক্তি তার মধ্যে সবকিছু জানা থাকবে, কৃষ্ণ জানে না রাধারানী জানে, এরকম থাকবে। তো ভালো অ্যাস্ট্রোলজি জানতো। তো রাধারানী নাকি তখন অ্যাস্ট্রোলজির মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান বুঝতে পেরেছে কি হয়েছে দুজনের ব্যাপার। তো ও বুঝেছে নাকি এই বিরজা নদী হয়ে গেছে, আর কৃষ্ণ সেখানে সাপ রূপ ধারণ করে লুকিয়ে আছেন নদীর মধ্যে। তখন এই কথা রাধারানী বুঝতে পেরে ওখানে রাধারানীকে একটা ময়ূর রূপ ধারণ করে সে নদীর ধারে বসে আছে, যে সাপ তো কখন বেরোবে, বেরোলে ওকে আমি ধরবো, এটা মহারাজা কোনো বইতে পড়ি না। তো সেই যে রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিলেন, তাই নাকি কৃষ্ণ ময়ূর পাখি ধারণ খুব ভালোবাসে। অনেক গ্রামে গঞ্জে জিজ্ঞাসা করে প্রশ্ন, আচ্ছা বলুন তো কৃষ্ণ কেন ময়ূর পাখি ধারণ করে? তো এই একটা লীলা। এই আরো একটা লীলা আছে কৃষ্ণের, ব্রজলীলা তো এরকম একটা আছে যে কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে। একদিন কৃষ্ণ ময়ূর ডাক দিয়ে ডাকছে, তো রাধারানী শুনে গিয়েছে, কৃষ্ণ সাক্ষাৎ একটা গুফার মধ্যে বসে আছেন। তো অনেক দেরি হয়ে গেছে ঘরে ফিরতে, দুপুরের খাবার টাইম হয়ে গেছে। তো কীর্তিতা মাতা দেখছে, আরে কোথায় গেল আমার মেয়ে, এপর্যন্ত আসছে না। তখন কীর্তিতা খুঁজতে 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 গিয়ে ওই গুম্ফার দরজার কাছে যখন পৌঁছেছেন, ওই গুম্ফার একটা দরজা, অন্য দরজা না যাওয়ার বেরিয়ে যাবে। তখন রাধারানী খুব চিন্তায় পড়ে গেছে, মা এসে যাবে, মা তো দেখে ফেলবে, এখন কি হবে? কৃষ্ণ নাকি হঠাৎ ময়ূর রূপ ধারণ করে তার কোলে শুয়ে পড়েছে রাধারানীর কোলে। আর রাধারানী কোলে, রাধারানী কি করছেন, তার হাত দিয়ে ময়ূরের কে এরকম কি বলে এটাকে হাত দিয়ে লালন করছেন। তখন মা কীর্তিদাস দেখছেন রাধারানীটা ময়ূরকে লালন করছে। তো এরকম কৃষ্ণ ময়ূরের রূপ ধারণ করেন, সেজন্যই এখানে কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করেছেন, সেখানে রাধারানী ময়ূর রূপ ধারণ করেছিল। সেই জন্য কৃষ্ণ সবসময় ময়ূর পাখা ধরেন। আর যে কথা এই ব্রহ্মভাবত পূর্ণে বর্ণনা করা আছে, তো রাধারানী সেখান থেকে চলে গেছেন। তখন বিরজা নদী, তো বিরজা তো নদী হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ এই বিরজাকে না পেয়ে আর খুব মানে বিমোহিত হয়ে গেছেন, যে বিরজার বিরহে আমি কি করে থাকব। তখন কৃষ্ণ সেই নদী ধারে বসছেন, বসে কান্না করছেন। এবার যে গোলক বৃন্দাবন লীলা শুনলে মনে হবে আমাদের জগতের মতন লীলা, হ্যাঁ এরকম মনে হবে, বিমোহিত হয়ে যাচ্ছেন, কান্না করছেন, দুঃখ পাচ্ছেন, ক্রোধান্বিত হয়ে আছেন, অভিশাপ দিয়ে দিয়েছেন, এইরকমই মনে হবে, অত সাধারণ। কিন্তু আসলে এই সাধারণটাই ভগবানের স্বাভাবিক স্বভাব। সেজন্য গোপ বালক ছিল না, বৃহৎ ভাগবত বর্ণনা করা আছে, গোপ বালক স্বর্গের লোক গিয়েছে, ভূলোক ভুবলোক সৌলোক মহলোক জনলোক তপলোক, তারপরে বৈকুণ্ঠে গিয়েছে, তারপরে অযোধ্যাতে গিয়েছে, তার দ্বারকায় গিয়েছে, সব জায়গায় খুব চমৎকার জিনিস দেখছে, চমৎকার অদ্ভুত জিনিস, খুব উন্নত শ্রেষ্ঠ মানের জিনিস দেখেছে, আর সব অতিক্রম করে করে গোলক বৃন্দাবন তখন গিয়েছে। তখন দেখছে কি, ও তো বৃন্দাবনবাসী ছিল, তো বৃন্দাবনের ছেলে ছিল, এই বৃন্দাবনে যা যা যেরকম তো সেই রকমই দেখছে, শুধু সাধারণ জিনিস, কোনো অদ্ভুততা কিছু নেই সেখানে, খুব সিম্পল সাধারণ জিনিস। তো ব্যাপার হচ্ছে কি, গোলক বৃন্দাবনে যে গুণাবলী আছে জড়জগতে সেই গুণাবলী আছে, কারণ জড়জগতে তো আর কিছু নতুন থাকবে না, কেননা জড়জগতটা হচ্ছে চিন্ময় জগতের প্রতিফলন। তো এখানে আর নতুন থাকবে কি করে, সেখানে যা আছে তার প্রতিফলন থাকবে, সেটা এখানে থাকবে, এখানে যা আছে সেখানে সেটা থাকবে। কিন্তু পার্থক্য হচ্ছে কি, এটা বিকৃত প্রতিফলন, এই কাম ক্রোধ লোভ মোহ এটা বিকৃত, এটা ভগবান জন্য ব্যবহার করা হচ্ছে না, এটা বিকৃত, সেই গুণগুলি ভগবানের তুষ্টি জন্য যখন ব্যবহার করা হয় সেটা সেটা অত্যন্ত উন্নত উজ্জ্বল রসময় হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে কান্না করছেন, বলছেন হে বিরজা, আমি তোমাকে অত ভালোবাসি, তোমাকে রাধা সম ভালোবাসি, তোমার বিরহে আমি কি করে থাকতে পারি? হ্যাঁ, তো তুমি আবার রূপ ধারণ করো, আমার কাছে আসো, আমার প্রাণকে বাঁচাও। কৃষ্ণ বলছে, কৃষ্ণের প্রাণকে বাঁচাবে কি? কৃষ্ণের একটা প্রাণ আর আছে নাকি আলাদা? কৃষ্ণই তো প্রাণ, যে সবাই প্রাণ, তার আবার প্রাণ বাঁচাবে কি করে? কিন্তু প্রেমের সমৃদ্ধি যেন এইরকম মুক্তি ভাব প্রকাশ পায় যে আমার প্রাণকে বাঁচাও। হ্যাঁ, এই প্রেমের গাঢ়তা প্রকাশিত হয়। তখন বিরজা আবার আবির্ভূত হয়েছেন নদী থেকে, তখন আবির্ভূত আবার কৃষ্ণের সেবা করছেন। তো এইসব সম্বাদ গিয়ে রাধারানীর কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, তো রাধারানী শুনে খুব ক্রোধান্বিত হয়েছেন। তো বিরজা থেকে সেবা গ্রহণ করে কৃষ্ণ আবার রাধারানীর কুঞ্জে চলে এসছেন। আর রাধারানী ক্রোধাগার আছে, ক্রোধ করলে একটা ঘরে গিয়ে শুয়ে থাকবেন। এরকম বড় বড় রাজাদের এরকম থাকে, রানীরা যখন ক্রোধান্বিত হবে তাদের একটা মহল থাকে, যে ক্রোধান্বিত হলে সেই মহলে গিয়ে শুয়ে থাকবে। রাজাদের দেখবে রানী ওই মহলে গিয়েছে, তাহলে রাজা বুঝো কিছু গড়বড় হয়েছে নিশ্চয়ই। তখন রানীকে গিয়ে ভালো করে বুঝাবে, তার মনোবাসনা পূর্ণ করবে। তো রাধারানীকে ক্রোধ মহলে শুয়ে আছেন, সখীদেরকে বলেছে কৃষ্ণ আসলে ওকে ঢুকতে দেবে না। তো কৃষ্ণ গিয়েছেন শ্রীরামকে নিয়ে, বলছেন ভিতরে প্রবেশ করবো না, রাধারানীর পারমিশনে ভিতরে প্রবেশ করতে পারবে না। এরকম বিভিন্ন প্রকারের কটুক্তি বলছে, খুব তাচ্ছল্য করে কথা বলছে, খুব বিদ্রুপ করে কথা বলছে। গোপীরা, বিভিন্ন গোপীরা বিভিন্ন বিদ্রুপ করে কথা বলছে। তো রাধারানী খুব রেগে গেছেন, রাধারানী রেগে গিয়ে বলছেন কৃষ্ণকে যে তুমি মানুষের মতন আচরণ হয়ে গেছে তোমার। হ্যাঁ, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি মরতে লোকে মানুষ হয়ে জন্ম লাভ করো। হ্যাঁ, এরকম তাকে অভিশাপ দিয়ে দিয়েছে। অভিশাপ দিয়ে রেগে রাধারানী চলে গেছেন। কৃষ্ণ কি করবে, মন দুঃখে বসে আছেন কুঞ্জের দ্বারে। তো গোপীরা বলছে ঠিক আছে কৃষ্ণ, তুমি একটু গিয়ে আলাদা ঘরে বসে থাকো কিছু সময়, আমরা রাধারানীকে বুঝিয়ে টুঝিয়ে তোমাকে আবার নিয়ে আসবো। এইসব জিনিস শ্রীরাম বসে দেখছে, আর দেখে রেগে আগুন হয়ে গেছে। হ্যাঁ, আমার বন্ধুকে এইরকম ব্যবহার করছে? তখন শ্রীরাম সে রাধারানীকে খুব ঝাড়তে শুরু করেছে, যে তুমি কি মনে করো, তুমি কি মনে করো বড় হয়ে গেছো? আরে আমার বন্ধুর জন্য তুমি অত বড় হয়েছ, জগতে তোমাকে জানতো কে? আমার কৃষ্ণের জন্য সবাই তোমাকে জানে। তো এইরকম বলে তুমি আমার প্রভু, আমার বন্ধু কয়েক মুহূর্তে জানে বিরজার কাছে গিয়েছে, তার বিরহ তুমি সহ্য করতে পারছো না? তোমার এরকম মানুষের মতন বুদ্ধি হয়েছে, তুমি মরতে লোকে গোপী হয়ে জন্ম লাভ করবে, আর তুমি কৃষ্ণের 100 বছর বিরহ অনুভব করবে। সে অভিশাপ দিয়ে দিল। সেই জন্যই কৃষ্ণকে 100 বছর অন্তর্ধান হতে হয়েছিল বৃন্দাবন থেকে, দ্বারকা চলে গেছিলেন। আবার 100 বছর পরে কৃষ্ণ আবার এসে রাধারানীর সঙ্গে, গোপীদের সঙ্গে মিলিত হয়েছিলেন। হ্যাঁ, তো 100 বছর বিরহ তুমি ভোগ করবে, আর তুমি গোপী হয়ে জন্ম লাভ করবে, আর সেখানে বৃন্দাবনে সব যা কিছু বৃন্দাবন সে লীলা বর্ণনা করলো না? হ্যাঁ, বর্ণনা করেছে। আর একথা শুনে রাধারানী তিনিও ক্রোধান্বিত হয়ে গেছেন শ্রীরামের উপরে। বুঝলে, শ্রীরাম তুমি এটা অসুরের বুদ্ধি, অসুরেরা যেরকম সবসময় দেবতাদের নিন্দা করে, তুমি সবসময় আমার নিন্দা করছো, তুমি বাবার স্তুতি করছো আর মার নিন্দা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর হয়ে জন্ম লাভ করবে। তো এই সমস্ত লীলা হলো। তো ওই জন্য এই শ্রীরাম কি হলো না, শঙ্খচূড় অসুর হয়ে জন্ম লাভ করবে। তো রাধারানী আর শ্রীরাম পরস্পরকে অভিশাপ দিয়ে দেওয়ার পরে তখন ওদের হুশ এসে গেছে, আরে আমরা তো বিরাট ভুল করলাম। তখন শ্রীরাম রাধারানীকে প্রণাম করে, মা তোমার চরণকমল আমার প্রার্থনা বলে যখন বেরিয়ে যাচ্ছে, তখন রাধারানী বলছে এই শ্রীরাম দাঁড়া দাঁড়া, তুমি যাও না যাও না। তো দুজনেই বুঝতে পারছে বিরাট আমরা ভুল করলাম। তো কৃষ্ণ চুপচাপ করে পাশের ঘরে বসে আছে, কৃষ্ণ জানে এসব কি হবে, ঠিক আছে যাহা যাক আমি বসে থাকি এখানে। রাধারানী শ্রীরাম দুজন কানতে কানতে কৃষ্ণের কাছে গিয়েছে, তা গিয়ে সব বর্ণনা করে বলছে যে এরকম হয়ে গেল, আমরা তো অভিশাপ দিয়ে দিলাম। তখন শ্রীরাম বলছে আমি অসুর হয়ে যাব, তাহলে আমার কি গতি হবে, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? তো রাধারানী বলছেন আমাকে এরকম মর্ত্য লোকে যেতে হবে, তোমার বিরহী আমি কি করে থাকতে পারবো? তখন কৃষ্ণ একটু স্মিত হাসে, মুচকে মুচকে হাসে বলছেন, না না তোমরা কোনো চিন্তা করো না, এখন বৈবসত মন্বন্তর অষ্টবিংশতি চতুর্যুগের শেষ দ্বাপর যুগ এসে যাবে, তো আমাকে যেতে হবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি অসুরজনিত জন্মলাভ করলো, অতি সত্তর তুমি উদ্ধার পেয়ে আবার তোমার শ্রীরাম রূপ পাবে। আর রাধারানীকে বলেছেন তোমার কোনো চিন্তা নেই, তুমি মর্তলোকে গেলেও তুমি সবসময় আমার সঙ্গ লাভ করবে, তোমার সঙ্গে বৃন্দাবনের সমস্ত বনে বনে আমি লীলাবিলাস করব। এইরকম বিভিন্ন প্রকার তাকে আশ্বাসনা দিয়েছেন, আশ্বাসনা দিয়ে তখন তারা গিয়েছে। তো এরকম বর্ণনা করা আছে যে ভগবান কৃষ্ণ কেন আবির্ভূত হলেন, ভগবান কৃষ্ণ আবির্ভূত হবে তার পূর্বে আমরা শুনেছি যে এরকম ব্রহ্মা গিয়েছেন দেবতাদেরকে নিয়ে ক্ষীরসাগরের তীরে, তো ভগবান বিষ্ণু তখন দৈববাণী হয়েছে, হ্যাঁ আমি আবির্ভূত হবো, এরকম একটা লীলা শুনেছি। তো আরেকটি লীলা বর্ণনা করা হয়েছে, একবার কি হয়েছে না, বসুন্ধরা দেবতাদেরকে নিয়ে ব্রহ্মার কাছে গিয়েছে, তো ব্রহ্মা শিবের কাছে গিয়েছেন, শিব বিষ্ণুর কাছে গিয়েছেন। তো এখন এইবার যখন কৃষ্ণ অবতীর্ণ হবে তখন বিষ্ণু কি করেছেন, সবাইকে নিয়ে কৃষ্ণের কাছে গিয়েছেন। এই বিরজা নদীতে একটা ফুটো আছে, এই ফুটোটা কিরকম হলো, যখন ভগবান বামন দেব আবির্ভূত হয়েছিলেন তার এক পা দিয়ে সমস্ত ভূমিকে আবরণ করেছেন, অধিকার করেছেন, আর এক পা দিয়ে অন্তরিক্ষকে আবরণ করেছে, সেই পাটা যিনি উপরে বাড়িয়েছেন সে ব্রহ্মলোক গিয়ে একদম বিরজা নদীকে ছেঁকে গেছে, সেখানে একটা ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওই ছিদ্র দিয়ে গোলক বৃন্দাবনে প্রবেশ করেছে, গোলক বৃন্দাবনে গিয়ে সমস্ত যে প্রহরীরা আছেন সবাইকে অতিক্রম করে ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছেন, কৃষ্ণের কাছে এই ধরিত্রী সব দুঃখের কথা বলেছেন। কৃষ্ণ বলেছেন, হ্যাঁ আমি আগে থেকে সব জানি, তোমরা কোনো ব্যস্ত হও না, আমি অতি সত্বর গিয়ে আবির্ভূত হব। আরো সুন্দর বর্ণনা আছে, কি করে বিরাট জ্যোতি দেখেছেন, জ্যোতির ভিতরে শেষনাগ, গোলাকার শেষনাগ দেখেছেন, কারণ বলরাম আছেন তো গোলক বৃন্দাবনের হচ্ছে বলরাম প্রকাশ, তিনি তাকে কোলে ধারণ করে রয়েছেন, সে জ্যোতির ভিতরে প্রবেশ করেছেন। তো কৃষ্ণ বলছেন যে হ্যাঁ আমি অতি সত্বর যাব। যখন কৃষ্ণ এরকম ইচ্ছা করেছেন তো এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেখছেন, তখন নরসিংহ ভগবান এসেছেন, সহস্র মুখ সহস্র হস্ত, ভগবানের অনন্ত রূপ, তাদের রথে চড়ে বিভিন্ন দিক থেকে সব আসছে, আর সবাই এসে ওই কৃষ্ণের শরীরে সব লীন হয়ে যাচ্ছে। ভগবান কৃষ্ণ যখন অবতীর্ণ হবে তখন সমস্ত অবতার তার সঙ্গে সঙ্গে আসবে। যেরকম আমরা শুনেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন তখন ভগবান বিষ্ণুও রয়েছেন তার শরীরে, এবার কৃষ্ণ যখন বৃন্দাবনে আসবে তখন তো অনেক অসুরকে বধ করতে হবে, শকটাসুর, অঘাসুর, বকাসুর, কিন্তু ওগুলো তো কৃষ্ণের কাজ নয়, কৃষ্ণ অসুর বধ করেন না, কৃষ্ণ শুধু গোপ গোপীদের নিয়ে লীলা বিলাস করেন। তখন কৃষ্ণ বৃন্দাবন থাকবে, এই অসুরদেরকে কে বধ করবে, তখন বিষ্ণু এই অসুর বধ করেন। এই সম্পর্কে এখানে বর্ণনা করা আছে, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। কৃষ্ণ যখন অবতীর্ণ হবে সেই সময় এই ভূভার হরণের সময়টা আছে যুক্ত হয়ে গেছে, সেই জন্য কি হয়েছে, পূর্ণ ভগবান অবতারে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। যখন পূর্ণ ভগবান স্বয়ং ভগবান অবতীর্ণ হবে এই পৃথিবীর ভার হরণ করবার জন্য, বিষ্ণুর অন্য সমস্ত ভগবত স্বরূপ এসে এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরীরে তারা মিলিত হন। নারায়ণ চতুর্বিহ মৎস্যাবতার, যুগমন্তা অবতার আছে যত আর, সবে আসি কৃষ্ণ সঙ্গে হয় অবতীর্ণ, এইছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। এইভাবে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি অবতীর্ণ হন, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। তিনি অপ্রকট লীলা তো সবসময় চলছে, তো ব্রহ্মার একদিনে তিনি প্রকট বিহার এই জগতে প্রকটিত হয়, এই প্রকারের লীলা বিলাস ভগবান শ্রীকৃষ্ণ করে থাকেন। তো এইভাবে আমরা আজকে শুনলাম যে ভগবানের কৃষ্ণের অবতীর্ণের এই কারণ কি, এবং গোলক বৃন্দাবনেও তিনি যে কারণ রচনা করেছেন তার কারণটি কি, সে কথা আমরা বর্ণনা করে শ্রবণ করলাম। তারপরে আমরা আগামীকালকে আলোচনা করব যে ভগবান কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডে কোন সময় তিনি অবতীর্ণ হন, যে বলা আছে পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে। তো কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন না, তিনি কোন সময় অবতীর্ণ হয় সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে। আর ভগবান আবির ধাম, তার ধামের স্বরূপ কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ সিয় ধাম সহ অবতীর্ণ, যখন ভগবান আসেন এই জড় জগতে তিনি আসেন না, তার ধামকে এখানে অবতীর্ণ করান। সে পূর্ণ ব্রহ্ম ভগবান তিনি অজ, তাকে জন্ম দেওয়ার কার ক্ষমতা রয়েছে, কে তাকে আবার জন্ম দিতে পারে, তার পিতামাতার তত্ত্ব কি, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে যুগপৎ একই সময়ে কংস কারাগারে দেবকী বসুদেব পুত্র রূপে আবির্ভূত হয়েছেন এবং নন্দালয়ে নন্দ যশোদার গর্ভ থেকে নন্দর ঔরসে আবির্ভূত হয়েছেন, সে সমস্ত কথা আগামীকালকে আমরা আলোচনা করব, আলোচনা করে শ্রবণ করব। জয় শ্রী প্রভুপাদ দেখে, জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কে, জয় কৃষ্ণ জন্মাষ্টমী অধিবাস তিথি কে, গৌর প্রেমানন্দে হরি হরি বল।